আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আবার অনুষ্ঠান মেনার্স এ প্রোগ্রামে আবার আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে উপস্থিত। ইনশাআল্লাহুল করিম, আল্লাহ পাকের দয়ায় আজকের অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়েছি, যার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম ইলমে দ্বীন শিখার আমাদের সৌভাগ্য হবে, এমন একটি বিষয় যার মাধ্যমে পারস্পরিক এক মহাব্বত, যা ইসলামের অনেক অনেক বড় এক শিক্ষা, আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহুল করিম তাও আমরা জানব। আসুন শুরুতে আমরা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী রহমত, শাফিয়ে উম্মত, মুস্তাফা জানে রহমত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি শবে জুমা 200 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হাদিসে পাকে যখন এই গুনাহ মাপ সম্পর্কে আলোচনা আসবে তখন এই মুতলাকান হচ্ছে সগিরা গুনাহ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুরুদের বারাকাতে বান্দার সগিরা গুনাহকে ক্ষমা করে দেবে। আসুন আমরা সকলে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় যে বিষয় আমরা মুবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোচনা শুনব, তা হচ্ছে সালামের আদান প্রদান। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার সাহাবা ইকরামের উপস্থিতিতে এভাবে ইরশাদ করলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজেই ইরশাদ করেন এভাবে, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব যে কিভাবে তোমাদের মাঝে পরস্পর মহাব্বত সৃষ্টি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমান, তোমরা একে অপরকে সালাম করো, একে অপরকে সালাম করো, তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। এখানে প্রথম বিষয় হচ্ছে যে মুমিন হওয়ার জন্য যেটা শর্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাক মোবারক জবান থেকে আমরা শ্রবণ করলাম, সেটা হচ্ছে মহাব্বত। যে মানুষের প্রতি যতক্ষণ পর্যন্ত আমাদের মহাব্বত, মানুষের আমাদের অন্তরে মহাব্বত সৃষ্টি না হবে তো মুমিন হওয়া সম্ভব। আর মহাব্বত কিভাবে সৃষ্টি হবে তাও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, তা হচ্ছে সালাম। তো এর থেকে দর্শক শ্রোতা আমরা একটি বিষয় আমরা খুবই গুরুত্ব সহকারে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে সালাম ইসলামে সালামের আদান প্রদান কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা এর গুরুত্ব আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আমল করতে হবে। এবং সালাম কে কাকে কোথায় কিভাবে সালাম প্রদান করবে, সালামের মাধ্যমে আমরা কীভাবে আল্লাহ পাকের রহমত আমরা লাভ করতে পারি, তো ইনশাআল্লাহুল করিম আজকে আলোচনাতে আমরা শুনব। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতে আলোচনাতে আমাদের আব্দুল মুত্তালিব মাদানী থেকে আমরা আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ পাক আমাদেরকে শোনার সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি হুজুর, সালামের আদান প্রদান
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে এমন এমন বিষয় মাদানী চ্যানেলে আলোচনা হয় অনেক সময় আমাদের মাথার মধ্যে মস্তিষ্কও থাকে না যে বিষয়ে আলোচনা করা উচিত আর ইসলামের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় সালাম যেটা আজ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা নিজে থেকে শুরু করে আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্নভাবে সম্বোধন শেখাই সম্ভাষণ শেখাই যে মানুষের সাথে কীভাবে কুশল বিনিময় করতে হবে কার সাথে দেখা হলে সাক্ষাৎ হলে কীভাবে কথা বলতে হবে তবে ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয় এবং এই শিক্ষার মাঝে আমাদের জন্য কতটা কল্যাণ রয়েছে সেই বিষয়টা যদি আমরা জানি তখন এই বিষয়গুলো আসলে আমাদের লুফে নিতে এবং সেগুলোকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে আমাদের জন্য সহজ হয় আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বেশ কয়েক জায়গায় সালাম নিয়ে আলোচনা করেছেন সালাম সম্পর্কে আলোচনা করেছেন প্রথমত আল্লাহ পাক এক জায়গায় ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ পাক বলছেন যে যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা সেই সালামের জবাব দিবে ফাহাইয়ু বিআহসানা মিনহা তোমাদের জবাবটা হবে সেই শব্দগুলোর চেয়ে আরও উত্তম তোমাদেরকে সালাম দিবে সেই সালামের জবাবটা হতে হবে আরও উত্তম তো যদি সেটাও সম্ভব না হয় বলে আওরুদ্দুহা যেটা তোমাকে দিয়েছে সেই ততটুকুই তোমরা ফিরিয়ে দাও সেই জবাবটাই তোমরা পুনরায় তাদেরকে ব্যাক করো অন্য এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আসলে আমাদের মুসলমানের ঘরে কীভাবে যাওয়া উচিত মুসলমানের সাথে আমাদের সম্পর্কটা কীরকম হওয়া উচিত তো এর একটা আখলাক একটা চরিত্র একটা আদব আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যে হে ইমানদারগণ যে তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি থেকে অনুমতি না নেবে এবং সালাম না করবে
সুবহানাল্লাহ
অর্থাৎ সুবহানাল্লাহ কারো ঘরে প্রবেশ করারও ইসলাম আমাদেরকে একটা তরিকা পদ্ধতি আমাদেরকে দিয়েছে যে প্রথমত হচ্ছে সেই ঘরে যাওয়ার পর তার থেকে অনুমতি নেওয়া অতঃপর কী করা
সালাম করা
সালাম করা তো এর শানে নজরুলও চমৎকার রয়েছে এক আনসারি মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এটা পছন্দ করি না যে আমার সন্তান হোক বা আমার পিতা হোক এমন কোনো দৃষ্টিকটু অবস্থা আমাকে দেখুক এই বিষয়টা আমি পছন্দ করি না আর তখনও ইসলাম আসেনি তো তখন যে কেউ যেভাবে প্রবেশ করার প্রবেশ করে যেত তো তিনি এই বিষয়ে নালিশ করলেন যে অনেকে অনেকভাবে প্রবেশ করে যায় অনুমতি না নিয়ে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো যে মুসলমান কারো ঘরে প্রবেশ করবে তো এভাবে প্রবেশ করতে হবে প্রথমে সালাম দিবে অনুমতি নেবে এবং ইসলাম সেক্ষেত্রেও বিভিন্ন মাসালা বর্ণনা করেছেন
সালামের বিধানটা আসে
হ্যাঁ যে তখন সালামের বিধান আসে না কিন্তু সালামের বিধান যখন আসে তখন আসলে সালামটা কিভাবে করতে হবে ঘরে কোথায় দাঁড়াতে হবে ঘরের দরজা যদি এরকম হয় তখন সেই অবস্থায় কিভাবে সালাম করতে হবে সেই বিষয়গুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আচ্ছা যখন ইসলামে সালাম আসে না তখন একে অপরকে কিভাবে সম্ভাষণ করতো কিভাবে কুশল বিনিময় করতো তো বলা হয় যে আরবের মধ্যে তখন একে অন্য এভাবে বলতো হাইয়াকাল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে জীবিত রাখুক যখন ইসলাম আসলো তো ইসলাম এই বাক্যগুলো আমাদেরকে প্রদান করলো যে সালাম মূলত দিতে হবে এই বাক্যগুলোর মধ্যে তো উলামায়ে কেরামগণ বলেন তো আগেরটার মতো দোয়া ছিল এখনও দোয়াই রয়েছে হাইয়াকাল্লাহ সেখানেও দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে জীবিত রাখুক আর এখন বলা হচ্ছে আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন তো এই দুটার মাঝে পার্থক্যটা কোথায় হলো তো বলে দুইটার মাঝে পার্থক্য আছে উলামায়ে কেরামগণ বলেন এক তো হচ্ছে যখন আপনি কোনো ব্যক্তির জন্য হাইয়াকাল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা তোমাকে জীবিত রাখুক তো জীবিত তো বান্দা থাকলো আল্লাহ তাআলা তার পক্ষে সেই দোয়া কবুল করলো জীবিত থাকার পর একজন বান্দা যদি জীবিতও থাকে তো সে বালা মুসিবত থেকে যে বেঁচে থাকবে সেটা তো এখানে পাওয়া যাচ্ছে না আর যখন বান্দা জীবিত থাকবে বালা মুসিবত অবশ্যই তাকে পাকড়াও করবে আসবেই জীবনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বা ইসলামের পক্ষ থেকে যে সালামটা এসেছে সেটার মধ্যে সে ব্যক্তির জন্য তার জিন্দেগীর জন্য দোয়া রয়েছে এবং বালা মুসিবত থেকে নিরাপদ থাকার দোয়া রয়েছে
বরকত
বরকত আপনি যখন সালামতির জন্য তার দোয়া করবেন উদাহরণস্বরূপ যদি আমরা দেখি রাস্তা দিয়ে যাচ্ছে কোনো একজন ব্যক্তি আর তার জন্য আপনি দোয়া করলেন যে আল্লাহ তাআলা রহমত তোমার উপর বর্ষিত হোক। এখন যাচ্ছেন আপনি উদাহরণস্বরূপ আপনার এলাকায়, তো সেই এলাকায় যাচ্ছেন, এখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে, তো যখন সালামতি আসলো তো সে নিরাপদে বাড়িতে যাওয়ার অর্থাৎ তার জিন্দিগিরও এখানে দোয়া হয়ে গেল এবং জিন্দিগি পাওয়ার পর বিভিন্ন ধরনের মুসিবত থেকে বেঁচে থাকারও দোয়া একসাথে হয়ে গেল।
সুবহানাল্লাহ,
অর্থাৎ এই সালামতির মধ্যে বিভিন্ন বিষয় একসাথে চলে।
মাশাআল্লাহ, মারহাবা দর্শক শ্রোতা, আমরা শুরুতেই আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য অনেক অনেক বড় নিয়ামত, সেটা হচ্ছে আল কোরআন, যে কোরআনুল করিমের মধ্যে এক মুসলমান তার কমপ্লিট জিন্দিগি, সে এমন কোনো সাবজেক্ট যে যা মুসলমান মানে মুসলমানের জীবনের জন্য যে জিনিসটা প্রয়োজন, যেটা নেই নেই কোনো শব্দ নেই, যেটা পবিত্র আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে, আমরা আজকে সাবজেক্ট নিয়েছি সালামের আদান প্রদান, কিন্তু কোরআনুল করিমের মধ্যেই সালাম দেওয়ার সাথে সাথে প্রদান করার হুকুমটাও, যে দুটি বিষয় আমরা শুনলাম, একটি হচ্ছে যে একটু উত্তমভাবে বাড়িয়ে দেওয়া, আর যদি বাড়ানো সম্ভব না হয় যতটুকু সালাম কমপক্ষে যত ততটুকু আমরা কি উত্তরটাকে দিই। তো পবিত্র কোরআনুল করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়ামত, বড় আফসোসের বিষয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই হয়তো আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, একটা লিমিট হায়াত থাকে, তার অনেকে তো যৌবন পৃথিবী থেকে চলে যেতে হয়, তারপরও যাদের 40-50+ বয়স প্রায় যেটা মূল্যবান, যেটাকে বয়স আমরা বলে থাকি, সেই বয়স চলে যাচ্ছে, কিন্তু মহান রাব্বুল আলামিন যেই জীবন বিধানকে, জীবনকে পরিচালনা করার জন্য, নিজের নিজেকে পরিচালনা করার জন্য, নিজের পরিবারকে চালানোর জন্য, নিজের প্রত্যেক কাজকে পরিচালনা করার জন্য, আখেরাতকে তৈরি করার জন্য যে কোরআনুল করিমের যে নিয়ামত আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, কিন্তু আমরা অনেকে সেই কোরআনের বরকত থেকে আমরা বঞ্চিত, কোরআনুল করিমের তেলাওয়াত থেকে বঞ্চিত, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। মাদানী চ্যানেলে প্রোগ্রামে যেই দিন যে কোনো বিষয়ে আলোচনা হোক না কেন, দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই যখন আলোচনা শুরু হয় তখন দেখা যাচ্ছে ওই বিষয়টি কোরআনুল করিমের মধ্যেই, কোরআনুল করিমের মাঝেই কিন্তু এর আলোচনা। তো ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা আজকের সালামের আদান প্রদান শুনছি, ইনশাআল্লাহ আরও শুনবো, আপনাদের কলকেও ইনশাআল্লাহ আমরা সামিল করব। কিছু এমন স্থান, কিছু এমন জায়গা অত যেখানে আমাদেরকে সালাম করা খুবই প্রয়োজন, খুবই জরুরি, কিন্তু আমরা সেখানে বিরত থাকি সালাম করার মাধ্যমে। কিছু জায়গা যেই সালাম করার মাধ্যমে, আমার আপনার মাধ্যমে অনেকে সালাম শিখবে, কিন্তু আমরা অনেকে সেখানে সালাম করা থেকে বঞ্চিত থাকি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সে বিষয়গুলো আজকে আলোচনাতে সামিল করা, এবং সালাম করার আগ্রহ কীভাবে আমাদের মাঝে সৃষ্টি হবে তাও আজকে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনাতে আনবো। মনোরমাদানির বাড়ি থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ইসলামের মধ্যে যতগুলি আমল রয়েছে তার মধ্যে এটা এমন একটি আমল যে অনেক ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনি নেকি অর্জন করতে পারবেন,
জি,
নিজের আমলনামাকে পরিপূর্ণ করতে পারবেন, কিন্তু সেটা দিয়ে প্রত্যক্ষভাবে সামাজিক স্বীকৃতি, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভ্রাতৃত্ববোধ, এটা বাস্তবায়ন করতে পারবেন না। যেমন অনেকে জঙ্গলে গিয়ে ইবাদত করেছে, অনেকে খানকার মধ্যে গোপনে ইত্যাদি, তো সেটার মাধ্যমে সামাজিক ভারসাম্য রক্ষা পায় না, সমাজের মধ্যে যে একটা বিশৃঙ্খলা, অস্থিরতা, হ্যাঁ, বা একে অপরকে না দেখতে পারা, একে অপরকে হিংসা করা, একে অপরের প্রতি অবিচার করা, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো ওই একক ইবাদতের মাধ্যমে দূর হয় না সর্বক্ষেত্রে, কিন্তু সালাম এমন একটি ইবাদত,
সুবহানাল্লাহ,
যে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের প্রতি এত বড় এহসান করেছেন যে বছরের পর বছর, যুগের পর যুগ যে শত্রু হয়ে থাকে, আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করে রাখে, একে অপরকে দেখতে পারে না, বা শত্রু ভাবাপন্ন মন থাকে, বিদ্বেষ থাকে, এই সব কিছু একটা মুস্কি হাসির মাধ্যমে যদি একটা সালাম দেয় সেটা দূর হয়ে যায়। ইমরান ভাই,
সুবহানাল্লাহ,
এটা এটা আমরা যারা প্রত্যক্ষদর্শী তারা অকপটে স্বীকার করব। আমি নিজেও দেখেছি যে অন্তরের মধ্যে তার খুব মনে হয় জানি তার সাথে আমার কত বড় বিভেদ, কত বড় দূরত্ব, কিন্তু যখনই সালামের মাধ্যমে হাতে মুসাফা করা হয়, হাত মিলানো হয়, তারপর আলিঙ্গন করা হয়, তখন মনে হয় যেমন তাদের মধ্যে ভালোবাসা পূর্বে কখনো বিচ্ছিন্ন হয়নি, তাদের মধ্যে ভালোবাসা এখন যেমন পূর্বেও তেমন ছিল। অথচ পূর্বে এমন ছিল যে একজন আরেকজন দেখলে রাস্তা পাল্টিয়ে ফেলত। তো আল্লাহ পাকের অনেক দয়া যে সালাম
ডাইরেক্ট এক রহমত,
অনেক রহমত, এবং এর মধ্যে তো 30 পরিপূর্ণভাবে দিলে 30টা নেকি অর্জন হয়। আর সুবহানাল্লাহ, বলা হয়েছে যে 100 রহমত, এর মধ্যে যে সালাম দেয় তার প্রতি হলো 10, আর 90 এবং যে উত্তর দেয় তার প্রতি হলো
10।
সুবহানাল্লাহ। তো এমনিভাবে যদি আমরা সালামকে ব্যাপক করি, সালামের গুরুত্বটা বুঝি, তাহলে আমার মনে হয় যে আমাদের ব্যক্তি জীবনে অনেক শান্তি, আর সালামের অর্থই তো শান্তি, এবং সালামের মাধ্যমে রহমত পাওয়ার একটি মাধ্যম।
যে বিষয়টা আপনার আমাদের মনোয়ার মাদানী ভাই পয়েন্ট হিসাবে শুরু করলেন, আল্লাহ পাকের দয়ায়, এটা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি এর উপকার পেতে চাই আমরা প্র্যাকটিক্যাল চলে আসি, প্র্যাকটিক্যাল চলে আসি। যেমন উনি বললেন ব্যক্তির উপকার, পারিবারিক এক উপকার, সামাজিক এক উপকারের মধ্যে দেখা যাচ্ছে যে একে অপরের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হওয়ার যে দূরত্ব ভাব সেটা দূর হওয়ার, এই যে সালাম, এই বিষয়টি আল্লাহ পাকের দয়াই, যদি আমরা এর উপকারটা আমরা পেতে চাই, একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে সে উপকারটা সরাসরিভাবে একটা উপলব্ধি নিজের মাঝে তৈরি করা, প্র্যাকটিক্যালভাবে নিজের মাঝে তৈরি করা। আমরা যদি 1400 বছর পূর্বের পিছনে আমরা চলে যাই, সালামের হিস্টোরিকে আমরা একটু তালাশ করি পিছনে গিয়ে, তখন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান শুধু অনলি সালাম করার জন্য বাজারে যেত। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে হয়তো অসংখ্যবার আমরা শুনেছি, মানে এই সাহাবা ইকরাম এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এটা এমন এক রহমত, এমন এক বারাকাত, যে এর প্রসার প্রসরণ যাতে মানুষের মাঝে তৈরি হয়, মানুষ যাতে সালামের প্রতি অভ্যস্ততা সৃষ্টি হয়, একে অপরকে সালাম করে। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, এক সাহাবি রসুল, তিনি বাজারে যাচ্ছেন এবং বারবার যাওয়া আসা হচ্ছে, কিন্তু কিছু কিনতে কেউ দেখেননি।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এবং ঘটনাটা হচ্ছে তুফাইল ইবনে উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেতেন হযরত সাইদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর যখনই যেতেন তাকে নিয়ে তিনি চলে যেতেন বাজারে। তো এইভাবে কয়েকদিন হওয়ার পর আরও একদিন এরকম করতে গেলেন, তো বলেন হুজুর আপনি বাজারে যান না, কোনো ব্যবসায়ীদের সাথে আপনার কোনো আলোচনা হয় না, কোনো পণ্যের আপনি ক্রয় করেন না, দাম জিজ্ঞাসা করেন না, কোনো আপনি কোনো কিছু করেন না, কোনো মজলিসেও বসেন। তো তিনি, তাদের সম্পর্ক ছিল গভীর অত্যন্ত, সাহাবায়ে কেরামের মাঝে যে ভালোবাসা সেটা তো আমাদের জন্য উদাহরণ যে ভালোবাসা কীরকম হওয়া উচিত। তো তিনি আবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে পেটু, অর্থাৎ একটু ওনার পেট একটু বড়ো ছিল, তো তিনি আবার ওইরকমভাবে বললেন তো তুমি এখনও বুঝতে পারো না আসলে কী জন্য এরকমটা করি, তো আমি তো মূলত এই জন্যই আসি যে আমি মানুষদেরকে সালাম দেব। দুনিয়ায় কিন্তু আপনার সিস্টেমটা একদম ব্যতিক্রম আমাদের ক্ষেত্রে দেখা
যায়,
অর্থাৎ ভালো কাজের জন্য আমাদেরকে যেতে হয় মসজিদে, ভালো কাজ আমরা খুঁজি মাদ্রাসায়, কিন্তু তারা যেখানে মূলত দুনিয়া বুঝে আসে বিষয়টা, বাজার দুনিয়া, তো কিন্তু সেখানেও তারা এই জন্যই যেতে, সেখানেও আমি নেকি করব, সেখান থেকেও আমি আখেরাতের যে ফসল রয়েছে, শস্য রয়েছে, সেটা আমি সংগ্রহ করব।
ইনশাআল্লাহ আমরা শুনবো আজকে, যেহেতু আমাদের আলোচ্য বিষয়ে আমরা বেশ কিছু সময় দর্শক শ্রোতা আজকে এই একটি পয়েন্ট, সেটা হচ্ছে সালাম, এর আদান প্রদান। ইনশাআল্লাহ কোরআন করিমের আয়াতে মোবারকা, হাদিসে মোবারকা, এবং বিশেষ করে আমাদের সলফে সালেহীন যারা বেশ কয়েকজন বুজুর্গানের দিনের জীবনী থেকেও ইনশাআল্লাহ আজকে আমাদের কিছু আলোচনা আসবে। আল্লাহ পাকের দয়ায় আমরা শিখব কেন আল্লাহ ওয়ালা যারা, কোরআন করিমের মধ্যে অসংখ্য জায়গা যে মানুষ হেদায়ত পাওয়ার যে মাধ্যমটা আল্লাহ তাআলা শিখিয়েছেন সেটি হচ্ছে সলফে সালেহীনদের অনুসরণ। তো ওই সলফে সালেহীন যারা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা সালামকে কীভাবে নিয়েছেন ব্যক্তির জীবনে জীবনীতে, তা ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। কিছু কলের দিকে আমরা যাব, তারপরে ইনশাআল্লাহুল করিম ধারাবাহিকভাবে আমরা আজকের যে আমাদের আলোচ্য বিষয় প্রোগ্রামের সালামের আদান প্রদান এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা ইনশাআল্লাহ শুনবো। কল চালিয়ে দিন। প্রথম কল যার পক্ষ থেকে আসলো, নাম আব্দুস সালাম, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আর শান্তিময় প্রশান্তিময় আল্লাহ তাআলা জিন্দেগি আল্লাহ পাক নসিব করুক। জি, নেক্সট কল।
মোহাম্মদ মেহরাজ হোসেন কুমিল্লা থেকে, আমি আপনাদের মালায়া চ্যানেলটা দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, সাপ্তাহে দেখার চেষ্টা করি, আপনাদের কথাগুলো খুব ভালো লাগতেছিল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদার চ্যানেল দেখতে পারি।
থেকে মেহরাজ ভাই, কল করার জন্য শুকরিয়া, আল্লাহ তাআলা বরকত দিক। জি, নেক্সট কল।
ফরিদপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আল আমিন, অনেক ভালো লাগে, ভালো একটা ইসলামী চ্যানেল, পরিবার নিয়ে দেখা যায়, পাকিস্তানি চ্যানেল অনেক ভালো লাগে, দেখি অনেক ইসলামী কথাবার্তা হয় বাচ্চাদের নিয়েও, অনেক শুকরিয়া এরকম একটা চ্যানেল আনার জন্য।
মাশাআল্লাহ, শুকরিয়া। অনেকেই আমাদেরকে কল করেছেন, কল করার জন্য আপনাদেরকে মুবারকবাদ। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদেরকে কমেন্টস করে থাকেন, এই মুহূর্তে অনেকে আমাদের সাথে রয়েছেন, বিশেষ করে প্রবাস থেকে আমাদের শাহ আলম ভাই সালাম দিয়েছেন, মাশাআল্লাহ আপনার প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে, আমরা যেখানেই থাকি দেশে অথবা বিদেশে, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণকে আমাদের অন্তরে তাজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা শিখতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, যা এক মানব জাতির জন্য সবচেয়ে বড় এক মডেল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, আর এর আলোচনায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে আমাদের জানার শিখার সৌভাগ্য হয়। প্রতিদিন কিছু না কিছু সময় আমরা, আমাদের অনেক সময় অনেক কাজেই চলে যায়, তাই কিছু সময় আমরা ইনশাআল্লাহ ইনভেস্ট করব আমাদের আখরাতকে সুন্দর করার জন্য। মাদানী চ্যানেলকে আমরা দেখব, ইলমে দিন শিখার সৌভাগ্য হবে, আমলের জজবা, ইবাদতের আগ্রহ ইনশাআল্লাহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে প্রোগ্রামের যে আলোচনার বিষয় সালামের আদান প্রদান, দর্শক আমরা আলোচনা শুনছি ইনশাআল্লাহ করিম আরও আলোচনা শুনবো, সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আপনাদেরকে আবার একবার বলবো, অনুরোধ করব, এটাও একটা নেকির দাওয়াত যে নেকির কাজ করার জন্য কাউকে উৎসাহ প্রদান করা, মাদানী চ্যানেল দেখা এটা একটা নেকি সওয়াবের এক মাধ্যম, যেহেতু ইসলামিক কন্টেন্ট, ইসলামী বিষয়গুলা, এবং এই ইসলামী বিষয় প্রসার প্রসারণ আজ পৃথিবীতে কত কতই না কিছু আপনার ভাইরাল হচ্ছে, প্রসার হচ্ছে, এমন যাতে না হয় যে আপনার মাধ্যমে এমন কিছু ভাইরাল হলো, প্রচার হলো, যার মাধ্যমে মানুষ আল্লাহ পাকের নাফরমানি, শয়তানের অনুসরণের মধ্যে লিপ্ত হলো, আর আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে, কত মানুষ সেই কাজের মধ্যে, খারাপের মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ধর্মীয় যে কন্টেন্ট, কোন একটি বিষয় যার মাধ্যমে মানুষের আমলে আগ্রহ সৃষ্টি হয়, সালাম করার আগ্রহ সৃষ্টি হয়, অথবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত পালন করার আগ্রহ সৃষ্টি হয়, যে আজকের যে আমাদের আলোচ্য বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খাস সুন্নতের অন্তর্ভুক্ত সালাম, তো এর প্রচার করা এটা শুধু মাদানী চ্যানেল বা দাওয়াত ইসলামীর দায়িত্ব তা না, আমি এক মুসলমান হিসেবে এটা আমার দায়িত্ব যে আমি প্রচার করব, যখন আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত প্রচার হবে, তা আমরা সকলে জানি যখন প্রচার হবে এর উপর আমল হবে, তখন ওই সকল কাজ যে কাজ শয়তানের অনুসরণ অনুকরণীয় সেটা সে সমাজ থেকে কী হবে দুরবিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আবার আমল করার তৌফিক দিক।
জি আপনি মাশাল্লাহ সবাইকে উদ্বুদ্ধ করছেন সালাম দেওয়ার প্রতি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে হয়ে আসছে উদ্বুদ্ধ এবং এখনও পর্যন্ত। একটা বিষয় হচ্ছে পারিবারিক যে শিক্ষাটা হচ্ছে, পরিবার থেকে শিক্ষা দেওয়া যে ছোটোবেলা থেকে এবং নিজেদের মধ্যে সালামের আদান প্রদান করা। একটা হচ্ছে যে আপনার সাথে আপনি ধর্মীয়, আমিও ধর্মীয় ব্যক্তি একজন, মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো দেখা হলে দেখা যাচ্ছে সালামটা হয়, এবং ঘনিষ্ঠ যারা আছে ভাই বন্ধু বাবা তাদের ক্ষেত্রে গিয়ে মানে সালামটা দেওয়া হয় না, লজ্জাবোধ করিও না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেক্ষেত্রেও শিক্ষা দিচ্ছে যে পরিবারে যখন যাবে তোমরা, কারো কোনো আত্মীয় স্বজনের ঘরে যাবে, তো সেক্ষেত্রেও তোমরা সালাম আদান প্রদান করবে। যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান ওয়াতাইয়িবা। এখানে একটা বিষয় রয়েছে যে আমরা অনেক সময় কল্যাণের জন্য দোয়া করি, বরকতের জন্য দোয়া করি, যে আমার ঘরে যেন কল্যাণ হয়, বরকত হয়, যে ঝগড়া ফেসাদ আছে, যে বিভিন্ন ধরনের বালা মুসিবত দেখা যায় বিভিন্ন ধরনের, তো এর একটা সমাধানও এখানে রয়েছে। আর তারা বলেন তোমরা যখন ঘরে প্রবেশ করো, তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে সালাম করো। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে সালাম করো। এটা করলে কি হবে, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান ওয়া তাইয়িবা,
সুবহানাল্লাহ,
যে এটা করলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা বরকতময় কল্যাণময় সম্ভাষণ হচ্ছে, এটা
সুবহানাল্লাহ
বরকতময় কল্যাণময়, যে আল্লাহ তাআলা যেন আমার ঘরে যারা আছে তাদেরকে রহমত দান করেন, বরকত দান করেন। আর এটা যখন করবে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সম্ভাষণের বরকতে এই ঘরের মধ্যে বরকত হবে। আচ্ছা, এই সালামটা আসলে এখন থেকে তো নয়, অনেক আগে থেকে এটা আপনার চলে আসছে, এবং বিভিন্ন নবীগণের জীবনী যদি আমরা দেখি সেখানেও কিন্তু এই সালাম ছিল,
মানে প্রাচীন ইবাদতের মধ্যে।
যে বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী এসেছে সকল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যখন ফেরেশতারা তার কাছে গেল, যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে, হাল হাতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইযা দাখালু আলাইহি ফাকালু সালামা, যে পরে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কল সালামুন, যে আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত ফেরেশতাদের সংবাদ এসে পৌঁছেছে, অর্থাৎ ফেরেশতারা সেই সম্মানিত মেহমান ছিল। তো তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন তখন তাকে কি করলেন, ফাকালু সালামা, তাকে সালাম দিলেন,
সালাম দিলেন।
তো ইব্রাহিম আলাইহিস সালামও জবাব সালাম দিলেন, সালাম। তো সেটা সেই প্রাচীন ইবাদত যেটা হয়ে আসছে এবং এই উম্মতে মুহাম্মদকেও এই উপহার দেওয়া হয়েছে। আচ্ছা, এটা এখানে সীমাবদ্ধ নয়, সেই আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বিভিন্ন এলিম শিক্ষা দিলেন, বিভিন্ন কিছু তাকে শিক্ষা দেওয়ার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন যে এই যে ফেরেশতারা বসে আছে তাদেরকে গিয়ে সালাম দাও। তো সেখানে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো ফেরেশতারা, আচ্ছা, আল্লাহ তাআলা যখন আদেশ দিলেন তখন বললেন যে এই যে সালাম তুমি দিবে এবং তারা কি বলে সেটাও তুমি মনোযোগ দিয়ে শুনবে, এটা তোমার এবং তোমার সন্তানদের জন্য এটাই হবে সম্ভাষণ। অর্থাৎ পৃথিবীতে যখন মানুষ আসবে একে অন্যের সাথে কিভাবে কথা বলবে, সম্ভাষণ কি হবে, কিভাবে মানুষের সাথে কথা বলাটা শুরু করবে, সেই শিক্ষা আল্লাহ তাআলা সেই রুহে বা আদম আলাইহিস সালাম যুগে যখন সৃষ্টি করেছেন তখনই শিক্ষা দিয়েছেন। তো তিনি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো ফেরেশতারাও সেই সালামের উত্তর দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ রহমতুল্লাহ বাড়িয়ে দিলেন। এখানে উলামায়ে কেরামগণ খুবই চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরেন, যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, বিভিন্ন নিদর্শন দেখালেন, আল্লাহ তাআলার যে নিদর্শন কত বিশাল এবং আল্লাহ তাআলা কত কুদরত রাখেন, কত ক্ষমতার অধিকারী, এই সব কিছু আল্লাহ তাআলার দেখলেন এবং আল্লাহ তাআলা তাকে বিশাল এক নিয়ামত প্রদান করলেন, যে তাকে আল্লাহ তাআলা সকল কিছুর নাম শিক্ষা দিলেন। তো এই সকল কিছু শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলার যে শুকরিয়া আদায় কীভাবে করতে হবে সেই বিষয়ে তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। অতঃপর আল্লাহ তাআলার সাথে যে মুআমালাত কীরকম হবে বান্দার সে একটা শিক্ষা তিনি পেলেন, অর্থাৎ হুকুকুল্লাহ যেটা রয়েছে সেই শিক্ষা তিনি পেলেন। অতঃপর বান্দার সাথে বান্দার আচার আচরণ কীরকম হবে, বান্দা বান্দার সাথে কীভাবে মিলবে, কীভাবে চলবে, সেই শিক্ষাটা আল্লাহ তাআলা এখন দেওয়া শুরু করলেন, স্টার্ট করলেন। তো স্টার্ট করলেন তো কী দিয়ে করলেন, সালামের মাধ্যমে। খাস কিন্তু সালামকে করেছেন যে সালামের মাধ্যমে। অতপর এই সালামকে আল্লাহ তাআলা এই সকল মাখলুককে বা অর্থাৎ তার সন্তানদেরকেও প্রদান করেছেন। তো এক তো হচ্ছে যে আল্লাহ তাআলা মাখলুকের সাথে মাখলুকের আচরণ কীরকম হবে, বান্দার সাথে বান্দার আচরণ কীরকম হবে, সর্বপ্রথম যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে সালাম। আর এই এর মাধ্যমে আরও একটি বিষয় হচ্ছে যে ইলমে দিন অর্জনের জন্য অন্যের কাছে যাওয়া। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে পাঠিয়েছেন ফেরেশতাদের কাছে এবং এও বলে দিয়েছেন যে তারা কি বলে সেটা হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য দুনিয়ায়, যে তারা কিভাবে সম্ভাষণ করবে, তারা কিভাবে কথা বিনিময় করবে, আচরণ আচরণ কীরকম হবে, সেই বিষয়ে একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। আচ্ছা, আর শুরুতে মনোর ভাই বলছেন বা আপনিও শুরু করেছেন একটি হাদিসের মাধ্যমে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না, মমিন হবে না, আর ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে পারস্পরিক যে ভালোবাসা সেটা না হবে। অতপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেসক্রিপশন একটা নুসখাও দেওয়া হয়েছে, সেই নুসখাটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অন্যের মাঝে কি করবে, সালাম বিনিময় করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো এক সাহাবী রসুল সম্ভবত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদলু, বা বলা হচ্ছে আইয়ুল ইসলামি খায়রুল, যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি,
কোনটি
বরকতময় কল্যাণময় সর্বোত্তম ইবাদত কোনটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতিউত তুআমা ওয়া তাকরাউস সালামা,
সুবহানাল্লাহ,
যে তোমার অপর ব্যক্তিকে খাবার খাওয়ানো এবং অপর ব্যক্তিকে সালাম প্রদান করা, মান আরফতা অমাল্লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা না চিনো সবাইকে তুমি সালাম প্রদান করো। আর যেটা আপনি খুলাসা করেছেন এই যে ইসলামের এত বড় একটি সৌন্দর্য যে ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত বলে দেওয়া হয়েছে, এর কিছু বিষয় আপনি বলেছেন যে কেন আসলে করা হলো, যে আজকে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা, আজকে একে অন্যের সাথে মিল নেই, সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, সেটা এখন রাষ্ট্র পর্যন্ত, আর এই বিশৃঙ্খলার কারণে আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত, এই কাজটা যদি আমি ব্যক্তি জীবন থেকে শুরু করি, ঘর থেকে শুরু করি, সেটা সমাজে চলে আসবে, এক সময় সমাজ থেকে রাষ্ট্রে এটা আসবে এবং আমাদের মাঝে একটা সুসম্পর্ক গড়ে উঠবে প্রত্যেকটা মানুষের সাথে, যেটা আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখেছি, তারা গুটি কয়েক ছিল, মুষ্টি কয়েক ছিল, কিন্তু তারা কিন্তু বিজয় চিনিয়ে দিয়েছে, তারা কখনো পরাজিত হয়নি, তারা নিচু হয়ে জীবন যাপন করেনি, তারা তাদের জীবনটা গরম করেছে এরকম ভাবে এবং তারা মাথা উঁচু করে সারাটি জীবন চলেছে।
এখানে এখানে একটি বিষয় যেটা সবচেয়ে, যেটা আমাদের এখানে দর্শক শ্রোতা, যে আমাদের ঘরোয়া যে পেরেশানি, আমি চাচ্ছি যে আমাদের আজকের প্রোগ্রামের মাধ্যমে যাতে কিছু পরিবারের ঘরোয়া পেরেশানি যাতে কি হয় দূর হয়, আল্লাহ পাকের দয়ায় যে কোনো একটা বিষয়ের মনোহর ভাই কিছু একটা হচ্ছে নিজের ব্যক্তিটা তো প্রথম ফার্স্ট, এরপর আসে পরিবার, তারপরে এর পাশাপাশি সমাজ, এরপর রাষ্ট্র, কিন্তু কোনো একজন মানুষের সেই যে কোনো লেভেলের হোক না কেন, সে একজন টিচার হোক অথবা সে একজন আলেমে দিন হোক অথবা সে একজন সাকসেসফুল একজন ব্যবসায়ী হোক, তার কিন্তু ঘরের শান্তিটা কিন্তু মেন,
বড় শান্তি,
মানে বড় শান্তি হচ্ছে ঘরের বাহিরে, কিন্তু সে অনেক শান্তি, কিন্তু যখন সে ঘরে এসে যদি তার ঘরের মধ্যে শান্তি যদি সে না পায়, তার স্ত্রীর পক্ষ থেকে, তার সন্তানের পক্ষ থেকে, এই যে পরিবারে তার মা বাবার পক্ষ থেকে এই যে প্রশান্তিটা, দেখুন ইসলাম আল্লাহ পাকের দয়ায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা যে নিয়ামত আমরা পেয়েছি, যদি আমরা আমাদের রীতিনীতি আমাদের পদ্ধতিকে আমরা আধুনিকতার নামে হোক, আমাদের স্ট্যাটাসের নামে হোক, মানে বিভিন্ন ধরনের, তখন সে নিজের পলিসি অবলম্বন করার চেষ্টা করে, দেখুন যে প্রশান্তি কোথায় এবং কিভাবে আমরা পাবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন আমাদেরকে এর মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। এই যে ঘরে যে প্রশান্তি, কিতাবের মধ্যে আসছে যে শয়তানদের বিভিন্ন দল আছে, তো ঘরের মধ্যে সবসময় যাতে ঝগড়া প্রসাদ লেগেই থাকে, অশান্তি বিরাজ করে, এর জন্য কিন্তু সেখানে একটা শয়তান সবসময় প্রত্যেকের ঘরের মধ্যে নিয়োজিত। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুন আলিয়া ফাইজানে সুন্নতের মধ্যে শুরুতে ফাইজানে বিসমিল্লার মধ্যে লেখা আছে যে বাজারের মধ্যে কোন শয়তান, ঘরের মধ্যে কোন শয়তান, যে যাতে মানুষ বাজারে অশান্তিতে থাকে, ঘরে অশান্তিতে থাকবে, বিভিন্ন কাজে ইবাদতের ওয়াসওয়াসার জন্য কোন শয়তান, এই যে ঘরের মধ্যেও শয়তান আমাকে আপনাকে পেরেশান করে দেবে, যে ঘরের যখন ঘরের ম্যানেজমেন্ট যখন আপনার দুর্বল হয়ে যাবে, সেখানে যখন জগরা ফাসাদ হয়ে যাবে, মলমালিন্যতা যখন সৃষ্টি হয়ে যাবে, তখন ব্যবসাতে কিন্তু মন বসবে না, লেখাপড়াও মন বসবে না, বাহিরে আপনি যখন বাহিরে আসবেন তখন বন্ধু মহলে কিন্তু আপনার সেই অ্যাক্টিভিটি যেটা থাকার প্রয়োজন সেটা থাকবে না।
ইমরান ভাই কথাগুলোকে একটু আমি অ্যাড করি এর মধ্যে, খুব সহজে যেটা বোঝাতে যাচ্ছেন
জি,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যদি একটা মানুষ তার জীবনটাকে সাজিয়ে নেয়,
জি
বেস্ট করে দেয়, যেমন একটা মোবাইল, এই মোবাইলটা কিন্তু দামি মোবাইল, কিন্তু কাভারটা লাগানোর উদ্দেশ্য কী? কাভার তো এত দাম না, কিন্তু আমরা জানি যে কাভার একটা মূল্য আছে এবং কাভার একটা উদ্দেশ্য আছে, যে এটা জিনিসটা দামি, সেফটির জন্য এটা প্রয়োজন আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো একটা তুচ্ছ সামান্য উদাহরণ দিলাম, আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন হেকমত, এমন জ্ঞান, এমন প্রজ্ঞা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সে প্রতিটা কাজের হেফাজতের জন্য কী করণীয় পূর্বে সেটা করে নিত। আপনি দেখবেন অনেক নামাজের মধ্যে পূর্বের সুন্নত আছে, পরের সুন্নত আছে, এগুলো অনেক ক্ষেত্রে না আদায় করলে গুণা নেই, কিন্তু ওলামায়ে কেরাম বলেন যদি আপনি সুন্নতকে সজ্জিত করেন নিজের জীবনে, তাহলে আপনি মূল ইবাদতের সময় যখন আসবেন আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ পূর্বে আপনি অ্যালার্ট হয়ে যাবেন। আমার নবী আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহর ইবাদত করো বা আল্লাহর জন্য অথবা আমার সুন্নতটাকে প্র্যাকটিস করে সামনে আসা,
সামনে আসা।
আচ্ছা, ঘরে প্রবেশ করা, আমি খুব ক্লান্ত, অফিসে ঝগড়াঝাটি, দোকানপাটে ঝগড়াঝাটি, এখন গিয়ে কেউ জুতা দিয়ে লাথি দেয়, হ্যাঁ, কেউ নানা ধরনের কলিং বেল টিপতেই থাকে, অথচ আমাদের ইসলাম কি শিক্ষা দেয়? খুব সুন্দরভাবে করাঘাত করা, তারপরে সালাম দেয়া, তারপরে অপেক্ষা করা, যদি না খোলে চলে আসা, এটা অন্যের বাড়িতে গেলে। আচ্ছা, নিজের বাড়িতে কৌশল অবলম্বন করা, তা আমাদের এত তো ধৈর্য নেই, শেষে যখনই আমরা এই সুন্নতের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করি তখনই শয়তান অনুপ্রবেশ করে এবং অশান্তি লেগে যায়। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা একটু ধৈর্য ধারণ করি, আমরা প্রথমে ঘরটাকে আমার নবীর সুন্নত দ্বারা সজ্জিত করি, কেন ঘর থেকে যখন শান্তিপূর্ণভাবে বের হবে তার প্রতিটা কাজই কিন্তু শান্তিপূর্ণ হয়। তো তরিকাটা কি? আমরা প্রথমে ঘরে প্রবেশ করব, সালাম দিব, সালাম দেওয়ার পরে ছোট বাচ্চা থাকে তাদেরকে আলিঙ্গন করব, তাদেরকেও সালাম শিখাবো। অনেক বাচ্চারা মুখে বলতে পারে না ইমরান ভাই, হাত দিয়ে ইশারা দিলে কিন্তু বোঝে যে এটা সালাম। তো এভাবে প্র্যাকটিস করি, বৃদ্ধ বাবা মা থাকলে তাকে গিয়ে সালাম করি, কদমবুচি করি, তারপর স্ত্রী থাকলে পাকের ঘরে কাজ করতেছে খুব ক্লান্ত, ঘাম ঝরতেছে, তাকে তো সালাম দেওয়ার প্রয়োজন নেই, এটি আমরা মনে করি সে এসে সালাম দেবে, সে এসে আমার খেদমত করবে না, তাকেও আমি গিয়ে সালাম দিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনীতে এমন অনেক হয়েছে যে তিনি গিয়ে আম্মা জানদেরকে কাজের মধ্যে হেল্প করতেন,
জি,
এই খাবার তৈরির কাজের ক্ষেত্রে। তো এটা কোনো মান সম্মান নষ্ট হওয়ার মতো কাজ না, বরং কুল কায়নাতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী তিনি এই কাজ করতেন। তো এই কাজগুলো যদি করা হয় তাহলে দেখা যায় মা বাবার দোয়া, সন্তানাদের দোয়া, তারা তারা মাসুম, তা গুণা নেই, ঠিক আছে, গুণা থেকে মুক্ত, তাদের দোয়া, এবং স্ত্রী যে পুরো সংসারটাকে ধরে রেখেছে তারও একটা দোয়া, এই সব কিছু নিয়ে যখন মস্তিষ্ক ঠান্ডা করে ইমরান ভাই সে তার কর্মের মধ্যে যায়, তো সে মা বাবাকে রাজি করলো মানে আল্লাহ তাআলার রহমতার সাথে, তখন তার পুরো সফরটা ভালো হয়। ঘরের মানুষ সে কখন ফিরে আসবে তার জন্য রহমত, বরকত, নিরাপত্তা দোয়া করতে থাকে। তো এইভাবে দেখা যায় একটা ঘর ফুলে ফলে সজ্জিত হয়ে যায়, হ্যাঁ, সুন্দর বাগান হয়ে যায়, খুশবুদার হয়ে যায়, তখন ওদের সেই ঘরগুলো বুজুর্গানের দিনে ঘরে পরিণত হয়ে যায়।
সুবহানাল্লাহ। আমরা যদি দুটি কাজ যদি আমরা করে নিই, একটি হচ্ছে সালাম,
জি,
সালামের কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম, এরপরে সে একবার সুরে ইখলাস শরীফ পাঠ করে নেবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঘরে রুজির মধ্যে বরকত,
সুবহানাল্লাহ,
পাশাপাশি ওই ঘরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একতা সৃষ্টি করবে। এই যখন এর আলোচনার সাথে ওলামা কেরাম এটাও লিখেছেন যে যখন ওই ঘরের কোনো সদস্য ঘরের বাহির থেকে যখন ভিতরে প্রবেশ করে সালাম করে, যে শয়তান ওই ঘরের সদস্যদের মাঝে আপনার জগরা ফাসাদ করার জন্য, রাগান্বিত করার জন্য তার যেই প্ল্যানিং প্রক্রিয়া, আল্লাহ পাকের নাফরমানি করার জন্য সে সেখান থেকে বের হয়ে যায়,
তার অপশক্তিগুলো নিষ্ক্রিয়
হয়ে যায়। এখন দেখুন যে আমরা দুটি জিনিস পরিবারের মধ্যে রুজির বারাকাত আমরা সকলে আমরা চাই, এবার আমরা সকলে এমন প্রত্যেক ফ্যামিলি পরিবার এটাই চাই যে আমাদের ঘরে কখনো আমার সন্তানদের মধ্যে কখনো ঝগড়া হবে না, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কখনো ঝগড়া হবে না, অথবা আল্লাহ না করুক যে আমার ঘরে বয়স্ক বাবা আছে এবং মা আছে, ওনারা অনেক সময় একটু বয়স হওয়ার কারণে ওনাদের ব্যবহারটা একটু কঠোর হয়ে যায়, কর্কশ হয়ে যায়, এর মধ্যে শয়তান সুযোগ নেয় যে মায়াদ আল্লাহ, তখন ওই ছেলে বলেন, ছেলের বউ বলেন, অর্থাৎ ওই ফ্যামিলির বৌমা বলেন, তো তাদের অনেক সময় সহ্য হয় না। এখন এই সকল চক্রান্ত হচ্ছে শয়তানের, এর থেকে বাঁচার একমাত্র উপায় এই যে শয়তানি অপকৌশল থেকে খারাপের থেকে বাঁচার একটাই উপায়, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে সুন্নতের নিয়াতে আপনি সালাম শুরু করুন, ইনশাআল্লাহুল করিম এর বারাকাত, হ্যাঁ এর বারাকাত যারা পেয়েছে, যারা করেছে তারা অবশ্যই এর বারাকাত পেয়েছে। তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বারাকাতুমুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের মতে সুন্দর এক দিনই সংগঠন বিশ্বের মুসলমানদেরকে উপহার দিয়েছেন, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে হোক যেভাবে হোক, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা থেকে একটি বিষয়, অসংখ্য বিষয়ের মাঝে একটি বিষয় সবচেয়ে তিনি বেশি একটু হাইলাইটস করার সবসময় চেষ্টা করেন, সেটা হচ্ছে সালাম। এই যে সালামের আলোচনা, মনে হয় যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি স্বয়ং নিজেও শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার জবান থেকে সালাম করা, সালামের পরিবেশ তৈরি করা, ঘরে সালাম, অফিসে সালাম, রাস্তায় সালাম, মার্কেটে সালাম, এর যে আলোচনা অসংখ্যবার, মনোর ভাই আপনি কতবার শুনছেন মানে হিসাব করা যাবে না,
অনেকবার। এবং আপনি ইমরান ভাই বিশ্বাস যান বা না যান যে আমির আহলে সুন্নাতের সালামের প্রতি যে গুরুত্ব দেখলাম, এটার কারণে আমাদের অন্তরে সালামের ই হয়েছে। এবং আপনি যে প্রথমে একটা কথা বলছিলেন যে মুত্তালিব ভাই বলেছিল লজ্জা বোধ করা, এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে ছিল, দর্শক যারা চিনে তারা চিনে, যারা চিনে না তাদের উদ্দেশ্যে বলি আমরা স্কুল কলেজ থেকে পড়াশোনা করা, দাওয়াত ইসলামে আমাদেরকে উঠিয়ে এনে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আজকে পড়িয়েছে, আজকে এখানে বসে কথা বলারও তৌফিক আল্লাহর রহমতে হচ্ছে দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে। ঘরের ভিতরে সালাম তো দূরের কথা, লজ্জা লাগতো, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিত, এইভাবে একটা অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, ইসলামী ভাইয়েরা যখন আসা শুরু করলো তারা সালামের প্র্যাকটিসটা এমনভাবে করা শুরু করলো, আমির আহলে সুন্নাতের কথাটা যখন বললো তখন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের ফাইজান কি এটা প্র্যাকটিক্যাল ওই সময় বোঝা যায়। তো এইভাবে সালামের বিষয় হয়েছে,
মানে ছোট ভাইকে সালাম করা এটা তো কঠিন,
আপনি করে কথা বলা সালাম দেয়া এগুলো তো মানে কিয়ামত হয়ে যাওয়ার মতো,
হয়ে যাওয়ার মতো,
বন্ধু বান্ধব বলে তুই আমাকে আপনি করে বলতেছ, মানে এই ধরনের কথাবার্তা। তো পরে যখন বোঝানো হলো যে আপনির মধ্যে একটা মিষ্টতা আছে, আপনি বলে ঝগড়া করা যায় না, সালাম দিয়ে ঝগড়া করা যায় না, মুসাফা করে গলা লাগিয়ে কোলাকুলি করে এর মধ্যে ঝগড়া করা যায় না, এই বিষয়গুলো এমন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো আমার যে স্কুল কলেজে যে বন্ধু যারাই আছে দেখা বলে এখন তারাও আমাকে আপনি করে কথা বলে সালাম দেয়। তো এই যে একটা বিষয়, এটা আস্তে আস্তে যদি আমরা প্রসার করি হবে অনেক কল্যাণের মাধ্যম। ইমরান ভাই সালামের টপিক অনেক বেশি, সালামের অনেক মাসালা মাসাইল আছে, আমরা যাকে খুশি তাকে সালাম দিয়ে ফেলি, এটা অনেক মাসালা মাসাইল আছে, সময়ের স্বল্পতার কারণে বলা যাবে না। অর্থাৎ মুত্তালিব ভাই যদি আমি বলা শুরু করো অনেক মাসালা আছে, আপনি মেসেজের মধ্যে অনেক স্টাইলে সালাম লেখে, এগুলোর কোনটা শরীয়ত বিধান কি এটা আমরা জানবো। আমি কিছু কথা বলি, যেমন আবু দাউদ শরীফে মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে প্রত্যেকটা জিনিসে কিছু নিদর্শনাদি আছে, তো ইমানদারের নিদর্শনাদি কি সে সালাম দিবে, তারপরে তার অন্তরে অহংকার নেই, এই অহংকার নেই, হাদিসে পাকের বিষয়বস্তুর আলোকে বলছি, আপনার অন্তর যে অহংকার নেই, অহংকার মুক্ত, এটা নিদর্শন কি আপনি প্রথমে সালাম দিবেন। আপনার মধ্যে কি বলে মুসলমানের ভালোবাসা বৃদ্ধির প্রেরণা আছে, আপনি সালাম দিবেন। এইভাবে অনেকগুলো নিদর্শনাদি বর্ণনা করা হয়েছে যেগুলোর মানে আলামত হলো যে আপনি মানুষদেরকে সালাম দিবেন।
আচ্ছা, এখানে আমি একটু একটু আপনার সাথে অ্যাড করব, তারপর ইনশাআল্লাহ আপনি আবার আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
আমিন।
যে অহংকার, অহংকার আমরা শুনে থাকি যে অহংকার পতনের মূল, এটাও অবশ্য বাস্তব। অহংকার মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়, নেকিকে নষ্ট করে দেয়। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের প্রতি নারাজ হন, লানত করা হয়, তারা হচ্ছে অহংকারী। দেখে যে যেহেতু আমাদের মনোরমাদের ভাই বললেন, আমি এই জন্য সাথে একটু ইয়ে করলাম, কোনো ব্যক্তি চাচ্ছে যে আমার মধ্যে অহংকার জিনিসটা তৈরি হয়, আমি বাঁচতে চাই, যে আল্লাহ তাআলার কাছে অবশ্য দোয়া অবশ্য করতে হবে, দোয়া করতে হবে। এর সাথে সাথে যে এই যে সুন্নতে রসুল সালাম, আপনার এই একটাই আমল, একটি আমল, সেটা হচ্ছে সালাম। ওলামা একরাম বলেন, যদি ওই ব্যক্তি যদি সালাম শুরু করে, সালাম শুরু করবে, সালাম আদান প্রদান করবে, আল্লাহ তাআলা তাকে অহংকার থেকে মুক্ত করে দিবে।
সুবহানাল্লাহ।
দেখুন, একটা তো হচ্ছে যারা বেশি সালাম করে তাদের মধ্যে যে অহংকার নেই, এর একটা আলামত যেটা মনোরমা দেবে বললেন। আরেকটা হচ্ছে যদি যার মাঝে আছে, সে বাঁচতে চায়, যে বাঁচতে চায় যে আল্লাহ আমাকে অহংকার থেকে হেফাজত করুক, আপনি সালাম করেন ইনশাআল্লাহ।
আসলে আমরা প্র্যাকটিক্যাল উপকার চাই অনেক ক্ষেত্রে।
জি,
ঠিক না? প্রথমত সালামের আমরা যত উপকারিতা শুনলাম, এটা যদি নাও পাই, সালাম খোদ একটি ইবাদত, স্বয়ং একটি ইবাদত। আল্লাহ পাকের সন্তুষ্টি সাওয়াবের নিয়ে আমরা সালাম দিয়েই যাব। একবার একটি ঘটনা, এটা আপনাদের হয়তো মনে পড়ে যাবে, যে এক ব্যক্তি কোল্ড স্টোরেজের মধ্যে চাকরি করত। তো সে যাওয়ার সময় ওই গেটম্যানকে সালাম দিত, আসার সময় সালাম দিত, মুসাফা করত, তার অবস্থা জানতো, এরকম তার একটা মোবারক অভ্যাস ছিল। তো ওই ব্যক্তিরকে আর কেউ এমন করতো না, ওই একজন মুসলমানই সে করত, এবং সে তার সাথে খুব আন্তরিকতা। তারও একটা যে আমি যে একটা গেটম্যানের দায়িত্বে আছি, আমার কোনো মূল্য নেই, তো এটা ওই ব্যক্তির সালাম এবং মহাব্বতপূর্ণ আন্দাজের কারণে সে সেটা ভুলে যেত। সে মনে করতো, না আমি তো মুসলমান, আলহামদুলিল্লাহ আমারও ইজ্জত আছে, বা আমার, সে শান্তি পেত। তো কি হলো, একবার বন্ধের পূর্বে কোল্ড স্টোরেজ সব বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই লোকটা কোনো ক্রমে আটকা পড়ে গেছে।
জি।
তো আটকা যখন পড়ে গেল, তখন এই যে গেটম্যান, সে দেখলো যে আজকে তো সে যাওয়ার সময় সালাম দিল, কিন্তু আমি আসার সময় তো তাকে দেখলাম না, আচ্ছা সালামও পেলাম না, ঘটনা কি? সে কি চলে গেল, বা আজকে সালাম না দিয়ে চলে গেল? এই ধরনের জল্পনা কল্পনা পরে সে বলে, আমি এটা চেক করি।
জি।
তখন সে চেক করে দেখে যে ভুলবশত তাকে ভিতর রেখে তালা দিয়ে যে দায়িত্বপ্রাপ্ত ছিল সে চলে গেছে।
আল্লাহ আল্লাহ।
তখন সে আওয়াজ দিল, আওয়াজ দিয়ে তাকে উদ্ধার করলো। তো দেখেন, এই ঘটনা থেকে যেটা শিক্ষা, যে এক সালাম দেওয়ার মোবারক অভ্যাসের কারণে
জীবন বেঁচে,
আজকে তার জীবন বেঁচে গেল।
সুবহানাল্লাহ।
তো ইসলাম তো আলহামদুলিল্লাহ জীবন বাঁচায় না, ঈমানও বাঁচায়, আমলের মধ্যে পরিশুদ্ধতা আনে, আল্লাহকে রাজি করার মাধ্যমও সালাম।
সুবহানাল্লাহ। আমরা কল নেব, তারপর ইনশাআল্লাহ দর্শক আমরা আলোচনা শুনবো। যে কল চালিয়ে দিই।
আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি অনুষ্ঠান দেখি, আমার খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন।
সিরাজগঞ্জ থেকে সাইদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, দেখতে থাকুন, ইনশাআল্লাহ এর বরকত আমরা পেতে থাকবো। জি, পরবর্তী কল।
আমি সাইদ, আপনাদের চ্যানেল দেখছি, খুব ভালো লাগছে। মাদানির চ্যানেল দেখতে আমার খুবই ভালো লাগে। মাদানির চ্যানেলের অনেক কিছু শিক্ষা আছে, এগুলো আমি শিখি এবং আমার পরিবারের সবাই শিখে, এবং অনেকে বন্ধু আমাকে তাদেরকে নিয়েও দেখি। আমার জন্য একটু দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকাত দিক। অনেকে আমাদের কাছে যারা কল করেছেন, কলের মাধ্যমে আমাদের সঙ্গে যারা সঙ্গ দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুক। মুসলমানকে সম্মান দেওয়া সালামের মাধ্যমে, এটা এক দিল খুশি হয়, মানুষ অন্তর খুশি পায়। যারা বিশেষ করে আপনার দোকানে অনেকে কাজ করেন, অফিসেও অনেকের সিকিউরিটি গার্ড থাকে, অথবা যারা নিম্ন পর্যায়ে যারা কাজ করেন, আমাদের ইসলামের কত বড় এক শিক্ষা। আমাদের মনোরমাদানির ভাইয়ের কথা থেকে আমি কথাটা বললাম, যে ওই সিকিউরিটি গার্ডকে সালাম দেওয়া, আপনার কর্মচারীর পক্ষ থেকে যে সালাম দেওয়া, দেখুন যে এই যে একটা মহাব্বত। আপনি যদি কারো অন্তরে আসতে চান, যে আমি এই লোকটার অন্তরে প্রবেশ করতে চাই, যে সে আমাকে ভালোবাসুক। আপনি বলতে হবে না যে আমি আসলে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, আমার কথা সঠিকভাবে শুনতে হবে। দেখুন, একটা হচ্ছে ডিউটি পালন করা, আর মহাব্বত দিয়ে পালন করা এটা আলাদা বিষয়। যখন কেউ কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে তো তাকে তো ডিউটি পালন করতেই হবে, কিন্তু এক এক মহাব্বতের সাথে একটা ডিউটি পালন করা, যে এক কর্মচারী, একটা সাধারণ কর্মচারী আপনাকে অন্তর থেকে ভালোবেসে আপনার প্রতিষ্ঠানে আপনার সাথে ব্যবহার করবে, অথবা আপনাকে কিছু আপনাদের কিছু নিয়ে আসবে অথবা চা নিয়ে আসবে, এর জন্য বড় একটা ফর্মুলা হচ্ছে সালাম। ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের দয়ায় আমাদেরই মন মানসিকতা যদি তৈরি হয়, অর্থাৎ বড়দের পক্ষ থেকে, বয়স্কদের পক্ষ থেকে এবং যারা নেতৃস্থানীয় পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে যদি সালাম যদি মনোহরভাবে আমাদের সমাজ যদি প্রচলন শুরু হয়, তখন এর যে প্রকৃত যেটা আমরা শান্তি, রহমত যেটা আমরা চাচ্ছি, সেটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। সালাম হয় না তা না, এখনও হয়, কিন্তু দেখা যাচ্ছে ঘরের মধ্যে ছোটদের পক্ষ থেকে বড়দেরকে সালাম হয়, মার্কেটের মধ্যে কর্মচারীর পক্ষ থেকেই কিন্তু মাজনকে সালাম হয়, অফিসের মধ্যে কিন্তু সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে যারা বস লেভেলে আসে তাদেরকে সালাম হয়। কিন্তু আমাদের ইসলামের রীতিনীতি কিন্তু এটা না। আপনি অবশ্যই স্টাডি করুন, সাহাবা ইকরামের জীবনী পড়ুন, আউলিয়া ইকরামের জীবনী আপনি অধ্যয়ন করুন, কোরআন হাদিস তো আমাদের সামনে মেন আসল। তাহলে যখন এই জিনিসটা যখন পরিবর্তন তৈরি হবে, আচ্ছা মনোয়ার ভাই, আব্দুল মুত্তালিব ভাই, এটা এই যে সালামটা হয় ঘরের মধ্যে ছোটদের পক্ষ থেকে বড়দের, অথবা ছাত্র পক্ষ থেকে ওস্তাদের, কর্মচারীর পক্ষ থেকে বসের, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই সুন্নতের নিয়ত, ইবাদতের নিয়ত অনেক সময় হয় না, কিন্তু যখন বসের পক্ষ থেকে সালাম হয় তখন কিন্তু সুধারণা করা যায়। কিন্তু অনেক সময় কর্মচারী বসের আসছে যদি একটু সালাম একটু ইয়ে না করা হয়,
আপনার কথাটা হয়তো অনেকে বুঝে আসবে না, আমি বসের সালাম দেব, আমরা তাদের জন্য বলি ইসলামের আদর্শটাকে আমরা সেই শুরুতে যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অভ্যাস এমন ছিল যে অনেক সাহাবাই কিরাম চেষ্টা করতো যে নবীকে আগে সালাম দিবে, কিন্তু দিতে পারতাম
না।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়ে ফেলতেন। তো এখন চিন্তা করেন যে যার সৎকায় সাহাবিরা সাহাবি হয়েছে, তো সেই নবী আমাদেরকে বোঝাচ্ছে যে দুনিয়াতে তোমরা যারা বস আছো, সম্মানিত ব্যক্তি আছো, মুরব্বী আছো, বড় আছো, তোমরা সালাম দাও। সমাজে প্রায় শোনা যায় আপনার মাদ্রাসার ছেলেরা সালাম দেয় না, হ্যাঁ এই মুসল্লিগুলি সালাম দেয় না, মানে সভাপতি, সেক্রেটারি ইত্যাদি, নিঃসন্দেহে তারা সম্মানিত, কিন্তু সম্মানিত এটাকে নিজে নিজে বললে হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের মধ্যে সম্মানিত।
আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ,
সুবহানাল্লাহ,
সাল্লিমু তাসলিমা,
জি,
তোমরা তাকে যথাযথ সম্মানের সাথে সালাম দাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয় না যে আপনি আপনার উম্মতকে সালাম দেন,
যে
উম্মতকে আদেশ দেওয়া হয়েছে তোমরা আমার হাবিবকে সালাম দাও, কিন্তু তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারছো
না।
তো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া তো উম্মতের জন্য সর্বাবস্থায় লাজিম। তো ঘরে আপনি যাবেন যে ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, সেক্ষেত্রেও ফুকাহা কেরামগণ বলেন যে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, আসসালামু আলা নবীজি ও রহমতুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়া। এমনকি যে ঘরে কোনো মানুষ নিয়ে বসবাস করে না সেই ঘরেও সালাম প্রদানের ব্যাপারে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে, সালামই অভ্যস্ত হওয়া, যে যেখানে কেউ নেই সেখানে এইভাবে অন্তত তোমরা সালাম দেও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, অথবা এভাবে বলা হয়েছে যে আসসালামু আলা আহলি বাইতি, বা এই যে ঘরের যে মালিক রয়েছে তার প্রতি সালাম। তো সালাম 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 আমাদেরকে ইসলাম সালামের ব্যাপারে দরজ দেয়, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে নিয়ে নেওয়া উচিত। এমনকি যে পরস্পর যখন আমরা সালাম আদান বিনিময় আমরা একে অন্যের জন্য দোয়া করছি, দোয়া করার উদ্দেশ্য কি আমি তার সকল কিছু নিরাপত্তা আমার কাছে, সালামের একটা মাকসাদ তো এটাও না যে তার সকল কিছু আমার কাছে নিরাপদ, তার ইজ্জত, তার সম্মান, তার ধন সম্পদ সব কিছু। অনুরূপভাবে যে ব্যক্তি এটা বলছে ওয়ালাইকুম আসসালাম, তো সেক্ষেত্রে আমার সব কিছু তার কাছ থেকে আমি নিরাপদ করে নিলাম না, আমার ইজ্জত, আমার সম্মান, আমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিরাপদ।
আমি দুইটা বিষয় দেখেছি মুত্তালিব ভাই, আপনিও কলেজে পড়েছেন, আমিও স্কুলে কলেজে পড়েছি, তো স্কুল এবং কলেজ এবং মাদ্রাসার মধ্যে দুইটা পার্থক্য আমি পরিলক্ষিত হয়েছে আমার কাছে। যে যখনই শিক্ষকরা প্রবেশ করতো সবাই দাঁড়িয়ে সালাম দিত, স্টুডেন্ট যারা আছে শিক্ষকরা সালাম দিত। আর মাদ্রাসার মধ্যে দেখলাম যে আমাদের যে শিক্ষক রয়েছে তারা ঢুকে সালাম দিত সবাইকে, ঠিক আছে সালাম দিত, ওই ছাত্ররাও উচ্চ স্বরে সালাম দিত, দেখা যায় আবার শিক্ষকও সালাম নিত, ছাত্রও সালাম নিত, এইটা হতো। মানে শিক্ষক সে ধর্মীয় মেন্টালিটির তার কথা হলো যে 90 রহমত আমি আগে নেব, তো এটা নেকির মধ্যে প্রতিযোগিতা। কিন্তু আমি স্কুল কলেজের মধ্যে সেটা পাইনি, আচ্ছা ওখানে আমাদের ধর্মীয় টিচার ছিল তাদের মধ্যে আবার পেয়েছি, তো দেখা যায় কিন্তু পার্সেন্টেজ কম স্কুল কলেজ অন্যান্য জায়গার মধ্যে, কারণ ওই পরিবেশটা নেই। কিন্তু ধর্মীয় পরিবেশের মধ্যে দেখেছি যে কিভাবে আগে সালাম দেওয়া যায়, শিক্ষকের পক্ষ থেকে পেয়েছি আজকে। এই জন্য আপনার আমার আগে সালাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি হয় না, ঠিক না? আর দাওয়াত ইসলামের শিক্ষাটা তো, এটা তো বললামই, দাওয়াত ইসলামের শিক্ষার বদলে তো মহলে এসেছি আর বাকিটা মাদ্রাসায় এসে দাওয়াত ইসলাম বরকত দিয়েই এতটুকু শিখেছি। তো এখন কথা হলো যে আমরা যারা বড়রা আছি, যারা এখন পর্যন্ত ছোটদেরকে সালাম দেয় অভ্যস্ত না, তারা শুধু এতটুকু যদি আমরা নোট করে নেই যে আমার নবী আগে সালাম দিতেন, আমি যার কালেমা পড়েছি, যার সাথে জান্নাতে থাকার প্রত্যাশা করে, যার দুরুস্ত না পড়লে আমার ইবাদত কবুল হয় না, যার তরিকার ফলো না করলে আমি আল্লাহকে রাজি করতে পারবো না, সেই নবী আগে সালাম দিতেন। এখন আমি সভাপতি হই, সেক্রেটারি হই, বস হই, যাই হই, আমি মুসলমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে সম্মানিত করেছেন, বাস এখানে প্রিন্সিপাল, বস, সভাপতি, এগুলো এক একটা পদবী আছে দুনিয়ার ক্ষেত্রে সম্মানিত, কিন্তু ইমানদার মুসলমান হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যে বান্দাকে সম্মানিত করেছে সেটার তাকা যায়, সেটার এটাই রাখে যে সে নবীর আদর্শকে ফলো করবে। আর আমার নবীর আদর্শ ছোট বড় সবাইকে আগে সালাম দেবে।
বাস এটা কি দর্শক শ্রোতা, যদি আমরা আমাদের অন্তর আমরা ধারণ করি যে আমি প্রিয় নবীর সুন্নতকে আমি আদায় করবো, মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে সৃষ্টি জগতের সর্বগুণে গুণান্বিত যিনি, তিনি আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন। আর ওই যারা হয়তো দুই চারটা গুণের কারণে হয়তো শয়তানের দোকায় পড়ে অহংকার করে কয়েকটা কিছু কিছু গুণ, মানে তাও সেখানে যদি আমরা দেখি এক আল্লাহর ওলির মধ্যে যত গুণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া তো অনেক দূরের কথা, অন্যান্য নবীদের পাশে যাওয়া তো পর্যন্ত দূরের কথা, সাহাবা ইকরামের পর্যন্ত যাওয়া তো দূরের কথা, আল্লাহ পাকের ওলি যারা নেক বান্দা তাদের মধ্যে যে গুণ আল্লাহ পাক দিয়েছে, এই গুণেরও কিছু অংশ হয়তো আমাদের সমাজে যারা সাধারণ ব্যক্তি, যারা আপনার বলেন যারা সমাজের মধ্যে আমরা যাদেরকে সম্মানিত বলে গুণীজন বলে থাকে তাদের মধ্যে নেই। তাই এটা শয়তানের অনেক বড় ধোঁকা। এখানে আমরা আজকের আলোচনা থেকে এটাই আমরা নোট করার আমরা চেষ্টা করি যে শয়তান কখন আমাকে আপনাকে সম্মানিত হওয়া, আল্লাহ পাকের রহমত পাওয়া, সালামের মাধ্যমে এটা কখনো দিবে না।
তাই এটাকে মানুষ বানিয়ে নিয়েছে ওই রকম ভাবে।
জি,
এক তো ইসলামের মধ্যে ছিল তো এটা যে সালামের মাধ্যমে নেকি অর্জন করা, সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করা, এখন সালামের মাধ্যমে এটা হয়েছে যে সম্মান বোধ, সম্মান বোঝানো, যে আমাকে সালাম দিবে মানে আমি
সম্মানিত,
আমি সম্মানিত। এখন আপনি যে বিষয়টা বললেন যে দেখা যাচ্ছে যে ছাত্র টিচারকে সালাম দিচ্ছে, তো যদি এটা থাকে যে টিচারের চোখে যেন আমি ভালো হয়ে যাই, এবং আপনি কোনো একজনের অধীনস্থ আপনি আছেন, কর্মচারী আছেন, তো আপনার কর্মকর্তাকে খুশি করার জন্য আপনার সালাম দেওয়া, তো সেটা তো একটা ভিন্ন দিকে চলে যায়। কারণ আমলের তো নির্ভরই করে হচ্ছে নিয়তের উপর, আপনি কেন আপনি সালাম দিয়েছেন, কোন মাকসাদ রয়েছে। কারণ মাকসাদ যদি হয় এটা যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান সুন্নত সেটা আমি গ্রহণ করবো, আমার মাঝে বাস্তবায়ন করতে চাই, তো সেটা হলে তো মদিনা, কিন্তু অন্যদিকে যদি আমরা চলে যাই তো এই যে আজকে চারদিকে মুসিবত যেটা আছে না, সেটা তো হচ্ছে লোক দেখানোর জন্য এই মুসিবত আমাদের কাছে আসছে।
তাই আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় লোক দেখানো ইবাদত থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সাত্তান কাদেরী দামাত বারাকাত মালিয়া, এই কারণেই যে যাতে করে আমাদের নিয়ত যাতে করে বিশুদ্ধ হয় প্রত্যেক কাজের পূর্বে, যে আমি কাজটি কেন করছি, আমার উদ্দেশ্য কী, আমি নিয়তটাকে যাতে আমি সামিল করি, তা আমি দর্শক শ্রোতাকে বলবো যে সালামের এক প্র্যাকটিক্যাল যদি আমরা উপকার পেতে চাই, তা আসুন না যেই সংগঠনে সালামের প্রতি মহব্বত, সালামের শিক্ষা, যে সংগঠনের বসিলায় আমরা এক সালাম করার এক মন মানসিকতা আমরা পেয়েছি, দর্শককে বলবো যে আসুন আমরা দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হই। সম্পৃক্ত হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে পূর্বে আমার মাঝে সালামের আগ্রহ কতটুকু ছিল, আমার পরিবারের মাঝে, আমার সন্তানদের মাঝে। এক হচ্ছে বলা, আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল করা, দুটি এক ডিফারেন্স, আলাদা বিষয়। দাওয়াত ইসলামীতে যখন আপনি, দাওয়াত ইসলামীর সাথে যখন আপনার আসা যাওয়া হবে, তখন দাওয়াত ইসলামীর সাথে কাফলা যাওয়ার সৌভাগ্য হবে। আচ্ছা, সেখানে কী হবে? তার এবাদত শেখানো, তাকে সালাম শেখানো, সালাম আচ্ছা করবে কীভাবে, সালামের পদ্ধতি, ভুল পদ্ধতিগুলা তাকে বলে, এবং শুদ্ধ পদ্ধতি কী, সালামের শব্দগুলো কীভাবে উচ্চারণ আমরা করবো, এবং আমাদের সমাধি যতগুলো ভুল পদ্ধতি, যেমন হাতের মাধ্যমে ইশারা করা হয় ভুল পদ্ধতি, আঙ্গুলের মাধ্যমে ইশারা করা হয় ভুল পদ্ধতি, এরপরে আরবীয় উচ্চারণ হয় কিন্তু সালামালাইকুম সালামালাইকুম, মানে শুদ্ধভাবে যে আসসালামু আলাইকুম শব্দ যে উচ্চারণ করা, অনেকে তো সালাম করেন কিন্তু সে সালাম দীর্ঘ বছর সালাম করার পরও কিন্তু সে জানে যে সালাম করলে আমার ঘরে শান্তি, কিন্তু করার পরও শান্তি হচ্ছে না, কেন সেটা শুদ্ধভাবে হয়তো হচ্ছে না। তো কীভাবে সে শুদ্ধভাবে সালাম করবে, সালাম কীভাবে শিখবে এবং অপরকে কীভাবে শিখাবে, আমরা প্র্যাকটিক্যাল আপনি সেখানে এসে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় সুন্নতে রসুলের যে একটা মহাব্বত, সুন্নতে রসুল পালন করার যে একটা আগ্রহ, ইনশাআল্লাহ আপনি পাবেন, এবং বিশেষ করে দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে। আচ্ছা, সম্পৃক্ত হওয়ার সাথে সাথে যেই সালামের পুরো একটা বরকত আপনার মধ্যে চলে আসবে তা না, দাওয়াত ইসলামের সাথে আমির আল সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি যেভাবে আমলগুলো শিক্ষা দিয়েছেন, যেমন 72 নেক আমল, রিসালা পুস্তিকা আমাদের মক্তাবাতুল মদিনাতে পাওয়া যায়, অথবা দাওয়াত ইসলামী ওয়েবসাইট www.dawatislami.net, সেখানে গিয়ে আপনি নেক আমল পুস্তিকা লিখলে সেটা ওপেন হয়ে যাবে। সেখানেও কিন্তু সালামের ব্যাপারে আছে, যে আমাদের সাথে রাস্তাতে চলার মাঝে যাদের সাথে দেখা হয় তাদেরকে আমরা সালাম করি কিনা, আমি সালাম করেছি কিনা। তো আল্লাহ পাকের দয়ায় যখন 72 নেক আমল এই পুস্তিকা যখন আমার হাতে আসবে, যখন সেটা আমি আপনি স্টাডি করব, তো এর মাধ্যমে ইনশাআল্লাহ সালামের একটা আগ্রহ আমাদের মাঝে ইনশাআল্লাহ সৃষ্টি হবে। ঘরে সালাম করা, বাজারে সালাম করা, অলিতে সালাম করা, গলিতে সালাম করা, বন্ধুদের মাঝে সালাম করা, মার্কেটে সালাম করা, আচ্ছা স্কুলে গেলে স্কুলে সালাম করা, কলেজ ইউনিভার্সিটিতে সালাম করা, অর্থাৎ এক মুসলমান হিসাবে তার দৈনন্দিন কাজের মধ্যে তার বন্ধুদের সাথেও দেখা হয়, তার ঘরের ফ্যামিলির সাথেও থাকতে হয়, ব্যবসায়ী হলে তাকে মার্কেটে যেতে হয়, ক্রেতা হিসাবেও মার্কেটে যেতে হয়, অর্থাৎ এই সালামের যে এক রুটিন, দর্শক শ্রোতা আমরা যদি প্রত্যেক মুসলমান যদি আমরা সামিল করতে পারি, মাঝে মধ্যে না, সকল স্তরে সকল স্থানে সকল জায়গায় যদি আমরা সালামকে প্রতিষ্ঠিত করতে পারি মুসলমান হিসাবে, আমি একা যদি করি হবে না, সবাই সকল মুসলমান যদি সালাম আদান প্রদান শুরু করে, তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া, রবের কালাম সত্য, রসুল পাকের বাণী সত্য, আল্লাহ পাকের রহমত আমরা পাবো, পেরেশানি দূর হবে, মুসিবত দূর হবে, শয়তান থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামে আমরা সালাম আদান প্রদান সম্পর্কে যতটুকু আমরা শুনলাম, মহান রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্মরণ রাখার তদ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহুল করিম। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ একই সময়ে আমরা প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আবারও প্রোগ্রামে উপস্থিত হব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলকে মহাব্বত করতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থেকে আমরা যাতে ইলমে দিন শিখে আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়।